Ja.
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্য দেওয়ার জন্য আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভার পাশাপাশি দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন। তাছাড়াও থাকছে প্রেসিডেন্ট ওবামা ও প্রধানমন্ত্রী মোদীর বৈঠক সম্পর্কে ডক্টর সাইদ ইফতেখার আহমেদের মন্তব্য। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ। হংকংয়ের প্রধান নির্বাহীকে পদত্যাগ করার জন্য গণতন্ত্রপন্থী ছাত্রছাত্রীরা যে সময়সীমা বেঁধে দিয়েছে সেটি ক্রমশই এগিয়ে আসছে, তবে কর্মকর্তারা সেটি মেনে নেয়ার কোনো লক্ষণ এখনও দেখাননি। বেইজিং বান্ধব এই প্রধান নির্বাহী কর্মকর্তা লিউং চুন ইং আজ স্থানীয় সময় মধ্যরাতের মধ্যে পদত্যাগ না করলে বিক্ষোভকারীরা সরকারি ভবনগুলো দখল করার হুমকি দিয়েছে। সরকারি ভবনগুলো নিয়ন্ত্রণে নিলে এই প্রতিবাদ বিক্ষোভ এক নতুন মোড় নেবে এবং পুলিশ এ ব্যাপারে বিক্ষোভকারীদের গুরুতর পরিণতির জন্য সতর্ক করে দিচ্ছে। পুলিশের একজন মুখপাত্র স্টিভ হুই বলেছেন যে কর্তৃপক্ষ অবৈধভাবে কোনো সরকারি ভবন কিংবা আইন প্রয়োগকারীদের দপ্তর ঘিরে ফেলা সহ্য করবে না। তিনি বিক্ষোভকারীদের শান্ত ও সংযত থাকারও আহ্বান জানান। বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা ওই অর্থ স্বায়ত্তশাসিত চীনা শহরে লিউংয়ের দপ্তরের বাইরে তাঁবু খাটিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। লিউং পদত্যাগের কোনো লক্ষণ দেখাচ্ছেন না এবং বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতেও অস্বীকৃতি জানিয়েছেন। সিরিয়ার উত্তরাঞ্চলে অবরুদ্ধ শহর কোবানির প্রতিরক্ষা প্রধান বলছেন যে আন্তর্জাতিক সহায়তা না আসলে সেখানে ইসলামী স্টেটের জঙ্গিরা অবিলম্বে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। ভয়েস অফ আমেরিকার কুর্দি বিভাগের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে ইসমত শেখ খান বলছেন যে ওই অঞ্চলের প্রতিরক্ষার জন্য যুদ্ধরত কুর্দি যোদ্ধারা মনে করছেন যে সাম্প্রতিক সময়ে বিমান অভিযান সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটবাহিনী তাদের স্থান তাদেরকে ত্যাগ করে চলে গেছে। কোবানি শহর, যা আইন আল আরব নামেও পরিচিত, তার প্রধান খান বলেন যে এটা এখন কেবল সময়ের ব্যাপার যে ইসলামিক স্টেটের সন্ত্রাসীরা ওই শহরে প্রবেশ করে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। বেশি দেরি হয়ে যাওয়ার আগেই যুক্তরাষ্ট্র এবং জোট সৈন্যদের ইসলামী স্টেট গোষ্ঠীর ওপর আঘাত হানতে হবে। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে যে তুরস্কের সীমান্ত বরাবর ওই শহরের কয়েকশো মিটার দূরেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। এদিকে তুরস্কের সংসদ এ নিয়ে ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে যে তারা ওই গোষ্ঠীটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ অনুমোদন করবে কিনা। কাবুলে আফগান সেনাবাহিনীর একটি বাসকে লক্ষ্য করে একজন আত্মঘাতী আক্রমণ চালালে তিনজন প্রাণ হারায়। আফগান রাজধানীতে সরকারি কর্মচারীদের বহনকারী বাসের ওপর এটি হচ্ছে সর্বসাম্প্রতিক আক্রমণের ঘটনা। ওই বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়। এর আগে রাজধানীতে বাস ভর্তি সৈন্যদের লক্ষ্য করে দুটি ভিন্ন বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়। তালিবান এই তিনটি আক্রমণেরই দায় স্বীকার করেছে। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদি ফরাসি বার্তা সংস্থাকে বুধবার বলেন যে আফগান সরকার যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে, জঙ্গিরা তারই বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা আক্রমণ আরও বাড়িয়ে তুলবে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসের উপর বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। কর্তৃপক্ষ বলছে যে পেশাওয়ারের অদূরে আজকের ওই আক্রমণে আরও চারজন আহত হয়। পুলিশ বলছে যে যাত্রীদের আসনের নিচে ওই বোমা পাতা ছিল। ওই আক্রমণের দায় কেউ স্বীকার করেনি। হামলাটি এমন সময় করা হল যখন পাকিস্তান সেনাবাহিনী উপজাতীয় এলাকাগুলোতে তালিবান ও বিদেশি জঙ্গিদের বিরুদ্ধে কয়েক মাস ধরে আক্রমণ অভিযান চালিয়ে আসছে। পেশাওয়ার পাকিস্তানের আধা স্বায়ত্তশাসিত উপজাতীয় এলাকার সীমান্তে অবস্থিত। পাকিস্তানি তালিবান নিরাপত্তা বাহিনী ও অসামরিক জনগণকে লক্ষ্য করে পেশাওয়ারে অনেক বোমা হামলা চালিয়ে আসছে। ইবোলা রোগে সংস্পর্শে আসার সম্ভাবনা অনুমান করে টেক্সাসের স্বাস্থ্যকর্মীরা 80 জনের উপর বিশেষ নজর রাখছে, যাদের মধ্যে সেই 18 জনও রয়েছে যারা লাইবেরিয়ার সেই লোকটির সংস্পর্শে এসেছিল যার এই রোগ প্রথম ধরা পড়ে যুক্তরাষ্ট্রের ভেতরে। ড্যালাস কাউন্টির স্বাস্থ্য দপ্তরের একজন মুখপাত্রী বলেছেন যে যাদের উপর নজর রাখা হচ্ছে তাদের কারোরই এই রোগের লক্ষণ ধরা পড়েনি। ওই বিভাগ ইবোলা রোগীর পরিবারের 4 জন ঘনিষ্ঠ সদস্যকে পৃথক থাকার আদেশ দিয়েছে। ইবোলা রোগীটিকে লাইবেরিয়ার নাগরিক টমাস এরিক ডাঙ্কান বলে চিহ্নিত করা হয়। এদিকে লন্ডনে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ইবোলা মোকাবিলার জন্য চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই রোগে পশ্চিম আফ্রিকায় 3,300 বেশি লোক মারা গেছে। এই রোগ সম্পর্কিত এক সম্মেলনে তিনি বলেন যে চূড়ান্ত ব্যবস্থা নিলে হাজার হাজার মানুষের জীবন রক্ষা করা এবং এই সংকটটিকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। লক্ষ লক্ষ মুসলমান মক্কায় যখন তাদের হজ শুরু করতে যাচ্ছেন তখন ইবোলা আক্রান্ত 3টি দেশ থেকে কয়েক হাজার পশ্চিম আফ্রিকাকে সৌদি আরবে যেতে নিষেধ করা হয়েছে। রিয়াদ সরকার গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনের 7,000 সম্ভাব্য হজযাত্রীর ভিসা আবেদন নাকচ করে দিয়েছে। ওই নিষেধাজ্ঞা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য যারা সম্প্রতি ওই সব দেশ ভ্রমণ করেছেন। ওই 3টি দেশে মুসলমানের সংখ্যা হচ্ছে 1,32,00,000। হজ নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য মন্ত্রিসভা থেকে অব্যাহতির পর আওয়ামী লীগ থেকে বহিষ্কার হচ্ছেন দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু। আমি দুঃখিত, যান্ত্রিক গোলযোগের জন্যে আমাদের সংবাদদাতাদের পাঠানো রিপোর্টটি প্রচার করা সম্ভব হচ্ছে না। আমি পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। বোকো হারামের প্রধান বলে দাবিদার আবু বাকার শেকাওকে নাইজেরীয় সামরিক বাহিনী হত্যা করেছে এই সংবাদটি নাকচ করে দিয়ে তাকে নতুন ভিডিওতে দেখা গেছে। ফরাসি বার্তা সংস্থা AFP সংগৃহীত এবং আজ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে যে ওই লোকটি বলছে, আমি জীবিত আছি, আমি তখনই মারা যাব যখন আল্লাহ আমার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেবেন। যোদ্ধার পোশাকে শত্রুমণ্ডিত এই লোকটির হাতে একটি মেশিন গান রয়েছে এবং তার কথাবার্তা বলার কায়দাটা বোকো হারামের আগের ক্লিপগুলোতে যে লোকটিকে দেখা গিয়েছিল তারই মতো। গত সপ্তাহে নাইজেরিয়ার সামরিক বাহিনী বলেছিল যে আসল শেকাও মারা গেছে এবং ভিডিওতে আরেকজন ওই ভূমিকা পালন করছিল যার নাম মোহাম্মদ বশির, সেও নিহত হয়েছে কন্ডোগো শহরে লড়াইয়ের সময়ে। এই নতুন ভিডিও কোথায় এবং কখন রেকর্ড করা হয় তার কোনো আভাস মেলেনি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আমাদের ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর ওয়াশিংটনে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেন। বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামা ও প্রধানমন্ত্রী মোদীর বৈঠক সম্পর্কে মন্তব্য করেন ডক্টর সাইদ ইফতেখার আহমেদ। ডক্টর আহমেদ একজন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক। তার সাক্ষাৎকারটি নেন শেগুফতা নাসরিন খুইন।
ডক্টর ইফতেখার আহমেদ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনই গতকাল বলেছেন তারা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্পর্ক গভীর ও সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছেন। এ সম্পর্কে আপনার মূল্যায়ন?
আমরা জানি যে কিছুদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের যে সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিল একজন ভারতীয় কূটনীতিককে গ্রেফতার করবার কারণে। ভারতের প্রধানমন্ত্রী মোদীর এই সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক অনেকটাই উন্নত হয়েছে এবং আগামী দিনগুলোতে আরো ভালো হবে বলে আমার কাছে মনে হয়। এবং আপনি যেটা বলেছেন আপনার প্রশ্নে সেটা হচ্ছে, এবং সেটার সাথে আমি একমত, এই সফরের মধ্যে দিয়ে ভারত মূলত ফোকাস করেছে তাদের বাণিজ্য ক্ষেত্রে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে মূলত ফোকাস করেছে তাদের যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ভারতের সাথে সেটার উপরে। ভারতের বাণিজ্যের দিকে ফোকাস করার মূল কারণ হচ্ছে নরেন্দ্র মোদি ভারতকে বিশ্বের সামনে নতুন করে পরিচয় করে দিতে চান। সেটি হচ্ছে উনি একটি বড় স্বপ্ন বিশ্বের সামনে উপস্থাপনা করেছেন, তিনি আগামী দিনে ভারতকে বিশ্বের সুপার পাওয়ার হিসেবে দেখতে চান। এবং সেই সুপার পাওয়ার হিসেবে ভারতকে প্রতিষ্ঠা করতে হলে ভারতের যেটি দরকার সেটি হচ্ছে যে বিনিয়োগ। আমরা জানি ভারতে বিশ্বের সবচেয়ে বেশি দরিদ্র জনগোষ্ঠী ভারতে বাস করে এবং বিভিন্ন যে মৌলিক চাহিদা সেই মৌলিক সুবিধা থেকে ভারতের বিশাল জনগোষ্ঠী আজও বঞ্চিত। সেই জায়গা থেকে ভারতকে উঠিয়ে নিয়ে আসতে হলে ভারতের বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ দরকার, এবং সেই বৈদেশিক বিনিয়োগ উন্নত দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নতির মাধ্যমেই সেটা সম্ভব। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারেস্ট ভারতকে ঘিরে সেটি হচ্ছে যে এ অঞ্চলে আমরা দেখছি যে চায়না ক্রমবর্ধমান হারে চায়না এখানে সামরিক শক্তি বৃদ্ধি করছে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে তার যে জাতীয় স্বার্থ এই অঞ্চলকে ঘিরে সেটির জন্য চায়নার এ ক্রমবর্ধমান সামরিক শক্তি হুমকি স্বরূপ। সুতরাং চায়নার এ সামরিক শক্তিকে মোকাবেলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে পাশে চায়। সুতরাং দুটো দেশেরই দুটো দেশকে দরকার। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে চাচ্ছে তার যে বৈদেশিক বিনিয়োগ সে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে পাশে চাচ্ছে চায়নার যে ক্রমবর্ধমান প্রভাব, বিশেষ করে এ অঞ্চলের যে সমুদ্র সে সমুদ্রে যে চায়নার প্রভাব সে সমুদ্রে চায়নার প্রভাবকে মোকাবেলা করার জন্য। সুতরাং আগামী দিনগুলোতে দুজন দুজনের যে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয় সে বিষয়কে সামনে রেখেই আগামী দিনগুলোতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্ধারিত হবে।
প্রেসিডেন্ট ওবামা বলেন তিনি ও প্রধানমন্ত্রী মোদী মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই সহ নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন। এ বিষয়ে আপনার মতামত?
মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেট বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আলোচনা করেছেন, তবে ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বললেও উনি মূলত উনার আলোচনায় বা বিভিন্ন যে ফোরামে উনি বক্তব্যে পরোক্ষভাবে পাকিস্তানের যে সন্ত্রাসবাদ সে পাকিস্তান যে সন্ত্রাসবাদের বিস্তারে যে পাকিস্তানের ভূমিকা সেটির দিকে মূলত উনি আলোচনাকে বা উনার বক্তব্যকে কেন্দ্রীভূত রেখেছেন এবং পরোক্ষভাবে পাকিস্তানকে এ অঞ্চলে বিশেষত দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের বিস্তারে পাকিস্তান ভূমিকা পালন করছে পরোক্ষভাবে তিনি সেটা বলতে চেয়েছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের এই ভূমিকাকে পুরোপুরি বুঝতে সক্ষম নয় বলে উনি ইঙ্গিত দিয়েছেন এবং উনি বলতে চেয়েছেন এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দ্বৈত নীতি। যদিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুটো দেশ একসাথে কাজ করবার অঙ্গীকার ব্যক্ত করেছে, তবে মধ্যপ্রাচ্যে আইএসকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা জোট তৈরি করেছে আইএস এর বিরুদ্ধে সন্ত্রাসবাদ যেটা তার বিরুদ্ধে লড়াই করবার জন্য, সেই জোটে ভারত অংশগ্রহণ করবে এ ধরনের কোন প্রতিশ্রুতি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে এখনো দেয়নি।
দুদেশে শিক্ষা ও কর্মী প্রশিক্ষণ বিষয়ে তারা আলোচনা করেন। দুই নেতার মধ্যে বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে মনে হচ্ছে, আপনি কি বলেন?
আমি প্রথমে যেটা বলেছি, ভারত আজকে বিশ্বের যে স্বপ্ন নিয়ে এগোতে চাচ্ছে সেটি হচ্ছে নিজেকে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করা, আর সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করবার যে মূল অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত সেটি হচ্ছে যে একটা এফিশিয়েন্ট ম্যান পাওয়ার গড়ে তোলা। আমরা এখনো জানি ভারতের একটি বিপুল সংখ্যক জনগোষ্ঠী মৌলিক শিক্ষার সুযোগ থেকেও বঞ্চিত, বা বিপুল সংখ্যক জনগোষ্ঠী এখনো আসলে শিক্ষিত বলা যায় শিক্ষিত নয়। সুতরাং ভারত যে জিনিসটার উপর জোর দিচ্ছে যে সেই জনশক্তিকে একটি শিক্ষিত এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, এবং এক্ষেত্রে আমরা জানি যে বিপুল সংখ্যক ভারতীয় ছাত্রছাত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে আসেন এবং ভারত এ থেকে বিভিন্নভাবে ভারত আপনার উপকৃত হয়েছে এবং হচ্ছে। এবং সেই ক্ষেত্রে ভারত যেটা মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা বিশেষ করে যে আইটি টেকনোলজি এবং অন্যান্য ক্ষেত্রে সেটাতে ভারত নানাভাবে উপকৃত হবে, এবং ভারত এই সুযোগটাকে আগামী দিনও কাজে লাগাতে চাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ভারত যেটি করতে চাবে যে তার যে জনশক্তি আছে সেই জনশক্তিকে আপনার একটি দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, এবং সেক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা আগামী দিনগুলোতেও বজায় থাকবে বলে আমার কাছে মনে হয়েছে।
ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
এবারে রয়েছে শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের জন্য বিজ্ঞানের আসর। PTSD বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার একটি মানসিক রোগ, এর চিকিৎসা নিয়ে গবেষণা চলছে। তেমনি একটি গবেষণা নিয়ে ভয়েস অফ আমেরিকার জেসিকা বার্মনের রিপোর্টের উপর ভিত্তি করে শুনুন এই রিপোর্টটি। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা যোদ্ধাদের অনেকের মধ্যেই PTSD বা আঘাত পরবর্তী মানসিক সমস্যা দেখা দেয়। PTSD-র শিকার হতে পারেন যারা সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ বা বলাৎকারের শিকার হয়েছেন তারাও। এ প্রসঙ্গে জনস হপকিন্স মেডিকেল স্কুলের চিকিৎসক গবেষক ডক্টর নাকিবউদ্দিন বললেন,
PTSD বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার একটা মানসিক অবস্থা। এই সময় যেটা হয় সেটা হলো যে আপনি যদি আপনার নিজের জীবনে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার আপনার জীবনে ঘটে থাকে, অথবা আপনি যদি কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা দেখে থাকেন, সেই অভিজ্ঞতাটা শেষ হয়ে যাওয়ার অনেক মাস পরেও যদি তার রেশ আপনার মধ্যে থেকে থাকে এবং সেটা যদি আপনার মানসিক সমস্যার কারণ ঘটায়, তখন সেটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলবো। উপসর্গগুলো 3 মাস পরে শুরু হলেও অন্তত 1 মাস যদি এই উপসর্গগুলো আপনার মধ্যে ঘটে থাকে, তাহলে আমরা এই রোগী PTSD হয়েছে আমরা বলতে পারি।
নারী পুরুষ নির্বিশেষে যে কোনো দেশের যে কোনো বয়সের মানুষ PTSD-র শিকার হতে পারেন।
বাংলাদেশের দিকে আমরা দেখব যে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, গ্রামের জীবনে, গ্রামীণ জীবনে কেউ একজন যৌতুকের কারণে শ্বশুর বাড়িতে নিগৃহীত হলেন এবং সেই মহিলা তার বাবার বাড়ি চলে আসলেন, এবং দেখা গেল যে চলে আসার পর অনেক দিন পর তার এই যে অত্যাচারগুলো তিনি সহ্য করেছেন সেগুলো তিনি আর নিতে পারছেন না, এবং তার বিভিন্ন রকম রাতে ঘুমের অসুবিধা হচ্ছে, ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, তিনি চিৎকার শুনছেন, যেসব চিন্তা উনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এইসব চিন্তা তার মধ্যে কাজ করছে। এভাবেই PTSD গুলো আসতে পারে। কিন্তু PTSD হয়েছে এবং PTSD সমস্যায় ভুগছেন এরকম একদম সাথে সাথে চিন্তা করে তাকে যে ডাক্তারের সাথে সাথে যে সাইকোথেরাপি দরকার, সাথে সাথে তার যে ওষুধ দরকার, সেইটা কম দেখা যায়, কিংবা কিছু কিছু ক্ষেত্রে সেটা দেখাও যায় না। যথাযথ ডাক্তার যিনি চিকিৎসা করেন তার কাছে এই রোগীটাকে পাঠাতে হবে।
শনাক্ত করা গেলেও PTSD চিকিৎসা বেশ কঠিন, এ নিয়ে গবেষণা চলছে। নিউ ইয়র্কের আইকন স্কুল অব মেডিসিনের গবেষকরা শরীরের একটি হরমোন শনাক্ত করতে পেরেছেন যার সঙ্গে PTSD-র সম্পর্ক রয়েছে। কর্টিকোস্টেরোন নামে এক ধরনের হরমোন উত্তেজনা কমাতে পারে। গবেষকরা একদল ইঁদুরকে 10 মিনিট একটি বেড়ালের মলের সান্নিধ্যে রেখেছিলেন। ওই গন্ধ শুকে আশেপাশে বেড়াল আছে ভেবে ইঁদুরগুলো মারাত্মক ভয় পেতে শুরু করে। দেখা গেছে তারা যে কোনো ধরনের শব্দ শুনেই আঁতকে উঠছে। ঘটনার 1 ঘন্টা পর ওই দলের কয়েকটি ইঁদুরের শরীরে কর্টিকোস্টেরোন হরমোন প্রয়োগ করা হয়। হরমোন প্রয়োগের পর তারা অনেকটাই শান্ত হয়ে পড়ে। স্নায়ুবিজ্ঞানী নিকোলাসে ডাস্কিলাইসিস বলছেন, সুইৎজারল্যান্ডের ডাক্তাররা সড়ক দুর্ঘটনার পর PTSD আক্রান্ত রোগীর শরীরে এই হরমোন প্রয়োগ করে সুফল পেয়েছেন। ডক্টর ডাস্কিলাইকিস মনে করেন এই তথ্য PTSD-র চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যদিও এ নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন।
আজকের বিজ্ঞান পর্বের প্রতিবেদনটি শুনলেন শতরূপা বড়ুয়ার কণ্ঠে। এবার রয়েছে যুব সংবাদ। ক্লাসরুমে সাধারণত শিক্ষার্থীর তুলনায় শিক্ষকরাই বয়োজ্যেষ্ঠ হন, কিন্তু হাইটেক ডিভাইস বা ইন্টারনেট নেভিগেশন জাতীয় আধুনিক প্রযুক্তি শেখার ক্লাসে এর উল্টোটাও হয়। এমনই দেখা গেল মেরিল্যান্ড কলম্বিয়ায় বিনামূল্যে প্রযুক্তি শিক্ষার এক ক্লাসে। ক্লাসের শিক্ষক তরুণ ও কম বয়সী, আর শিক্ষার্থীরা বয়স্ক। ফাইজা এলমার্সি ও ফেইথ লাপিডাসের রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
ওয়ার্কশপে অংশ নেওয়ার জন্য নাম লেখানোর সময় 73 বছর বয়সী মাইরা স্ট্যাফোর্ডের মাথায় ছিল শুধু একটি বিষয়, তা হচ্ছে আইপ্যাড কিভাবে ব্যবহার করা যায় তা শেখা।
My daughter gave it to me. and she's been long waiting for me to use it.
তিনি বলছিলেন আমার মেয়ে এটি আমাকে দিয়েছে, বহুদিন ধরে সে অপেক্ষায় রয়েছে কবে আমি এটা চালাতে শিখব। এখন আর বেশি দিন অপেক্ষা করা লাগবে না, কারণ স্ট্যাফোর্ড দ্রুতই প্রযুক্তি শেখাচ্ছে।
I am more confident today than I was before. Today I have more hands on.
তিনি বলছিলেন আগের চেয়ে এখন আমার নিজের উপর আস্থা বেড়েছে, অত কঠিন মনে হয় না। তরুণদের সঙ্গে কাজ করার মজাই আলাদা, কারণ ওরা খুব ভালো করে এটা জানে এবং আমাকে বুঝতে দেয় না আমি বয়স্ক এবং বোকা। ওয়ার্কশপের 11 বছর বয়সী প্রশিক্ষক জিয়ন পার্কিন বললেন, বলছিলেন এখানে অনেক ধৈর্যশীল হতে হয়, কারণ অনেকেই এসবের কিছুই জানেন না, বোঝেন না, ধৈর্য ধরেই তাদেরকে শেখাতে হয়। মেরিল্যান্ডের কলাম্বিয়ায় বসবাসকারী বয়স্ক মানুষদের জন্য এখানে রয়েছে 50টিরও বেশি বিষয়।
It's everything from qigong and tai chi to yoga to latin jam dance.
তিনি বলছিলেন qigong থেকে tai chi কিংবা yoga থেকে latin jam dance পর্যন্ত এখানে নানা ধরনের ব্যায়াম প্রশিক্ষণ দেওয়া হয়। তাস খেলা বা একসঙ্গে গল্প গুজব করে সময় পার করারও নানা ব্যবস্থা রয়েছে, বলছিলেন সেন্টারের পরিচালক মার্ডি ম্যাককায়াগ। তিনি আরও বললেন বয়স্কদের জন্য এই প্রযুক্তি বিষয়ক ওয়ার্কশপ গত বছরই শুরু হয়েছে স্থানীয় কয়েকটি সংস্থার কাছ থেকে কিছু আইপ্যাড অনুদান হিসেবে পাওয়ার পর। তখন থেকেই প্রায় 100 জন এতে যোগ দিয়েছেন।
As people are aging, their worlds get a little smaller. Some of them can no longer drive.
তিনি বলছিলেন একটু বয়স হলে মানুষের পৃথিবী ছোট হয়ে আসে, অনেকে বাইরেই বের হন না, অনেকে আবার দূরের আত্মীয় স্বজনের কাছে বেড়াতে যান, আর ফেসবুক স্কাইপ এসবের মাধ্যমে যোগাযোগ সহজ হয়। অ্যামাজনে অর্ডার করেই তারা সব কেনাকাটা করতে পারেন। ক্যারিয়ার ও অবসর বিশেষজ্ঞ কেরি হ্যানন বললেন বয়স্কদের প্রযুক্তি শেখানোর মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধিও লাভ করা সম্ভব হয়।
You have a huge growing population over 60 that's just expanding and offers an incredible opportunity.
তিনি বলছিলেন 60 ঊর্ধ্ব বয়সী মানুষের সংখ্যা বাড়ছে আর অনলাইন কেনাকাটার সুযোগও বাড়ছে। প্রতি 3 জনের একজন অনলাইন ব্যবহারকারী এখন 50 ঊর্ধ্ব বয়সী। বয়স্কদের মধ্যে প্রযুক্তি জ্ঞান যত বাড়ছে আর তত বেশি হারে অনলাইন বাজারে ঢুকছেন তারা, যা অর্থনীতির জন্য হবে দারুণ ইতিবাচক। এখানকার এক শিক্ষার্থী কার্লটন বললেন,
When I was retiring in 1995, the computer world was coming in and I was going out.
তিনি বলছিলেন 1995 সালে যখন অবসর নিলাম, সবে মাত্রই কম্পিউটারের প্রচলন শুরু হলো, ফলে তখন ভাবি নাই যে এটি আমার কাজে লাগবে, কিন্তু এখন বুঝতে পারছি এই কম্পিউটার ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এখানকার তরুণ শিক্ষকদের জন্য এই কাজ তাদের দক্ষতা বাড়াচ্ছে। এই সেন্টারে বয়স্কদের শেখানোর মাধ্যমে তারা দক্ষতা অর্জন করছেন, যা ভবিষ্যতে দারুণভাবে কাজে লাগবে। এবং সর্বোপরি বয়স্কদের প্রযুক্তি শেখানোর মাধ্যমে তরুণ শিক্ষকদের মধ্যে এক ধরনের স্বস্তি এবং আত্মসন্তুষ্টিও আসছে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। যেমনটি শ্রোতারা লক্ষ্য করেছেন যে আমাদের বেশ কিছু রিপোর্ট আমরা প্রচার করতে পারিনি অনিবার্য যান্ত্রিক গোলযোগের জন্য, এখন সেই রিপোর্টগুলো আমরা এক একে প্রচার করছি। যেমনটি তখন বলছিলাম, হজ নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য মন্ত্রিসভা থেকে অব্যাহতির পর আওয়ামী লীগ থেকে বহিষ্কার হচ্ছেন দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু। আমরা আবারও যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হলাম। আমরা পরবর্তী খবরে চলে যাচ্ছি। হংকংয়ের প্রধান নির্বাহীকে পদত্যাগ করার জন্য গণতন্ত্রপন্থী ছাত্রছাত্রীরা যে সময়সীমা বেঁধে দিয়েছে সেটি ক্রমশ এগিয়ে আসছে, তবে কর্মকর্তারা সেটি মেনে নেওয়ার কোন লক্ষণ এখনও দেখাননি। হংকংয়ের প্রধান নির্বাহী বলছেন তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন না। গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা অব্যাহতভাবে তার পদত্যাগের দাবি জানিয়ে আসছে। বৃহস্পতিবার মধ্যরাতে তার পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হলেও তিনি পদত্যাগ না করার ঘোষণা দেন। অবশ্য তিনি বলেছেন তিনি এর প্রধান সহকারীকে পাঠাচ্ছেন ছাত্রদের সঙ্গে কথা বলার জন্যে, তারাই পদত্যাগের ওই সময়সীমা বেঁধে দিয়েছিল। ওদিকে সরকারি ভবনগুলো নিয়ন্ত্রণে নিলে এই প্রতিবাদ বিক্ষোভ এক নতুন মোড় নেবে এবং পুলিশ এ ব্যাপারে বিক্ষোভকারীদের গুরুতর পরিণতির জন্য সতর্ক করে দিচ্ছে। হজ নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য মন্ত্রিসভা থেকে অব্যাহতির পর আওয়ামী লীগ থেকে বহিষ্কার হচ্ছেন দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু। আমরা দুঃখিত, আমাদের এই সংবাদটি আমরা কয়েকবার প্রচার করার চেষ্টা করেছিলাম কিন্তু অনিবার্য যান্ত্রিক গোলযোগের জন্য প্রচার করা সম্ভব হয়নি। আমরা পরবর্তী খবরে চলে যাচ্ছি। সিরিয়ার উত্তরাঞ্চলের অবরুদ্ধ শহর কোবানির প্রতিরক্ষা প্রধান বলছেন যে আন্তর্জাতিক সহায়তা না আসলে সেখানে ইসলামী স্টেটের জঙ্গিরা অবিলম্বেই ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। ভয়েস অফ আমেরিকার কুর্দি বিভাগের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে ইসমাত শেখ খান বলছেন যে ওই অঞ্চলের প্রতিরক্ষার জন্য যুদ্ধরত কুর্দি যোদ্ধারা মনে করছেন যে সাম্প্রতিক সময়ে বিমান অভিযান সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী তাদের ত্যাগ করে চলে গেছে। কোবানি শহর, যা আয়ন আল আরব নামেও পরিচিত, তার প্রধান খান বলেন যে এটা এখন কেবল সময়ের ব্যাপার যে ইসলামিক স্টেটের সন্ত্রাসীরা ওই শহরে প্রবেশ করে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। বেশি দেরি হয়ে যাওয়ার আগেই যুক্তরাষ্ট্র এবং জোট সৈন্যদের ইসলামী স্টেটের গোষ্ঠীর ওপর আঘাত হানতে হবে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে যে তুরস্কের সীমান্ত বরাবর ওই শহরের কয়েকশো মিটার দূরেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। এদিকে তুরস্কের সংসদ এ নিয়ে ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে যে তারা ওই গোষ্ঠীটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের অনুমোদন করবে কি না। কাবুলে আফগান সেনাবাহিনীর একটি বাসকে লক্ষ্য করে একজন আত্মঘাতী আক্রমণ চালালে তিনজন প্রাণ হারায়। আফগান রাজধানীতে সরকারি কর্মচারীদের বহনকারী বাসের উপর এটি হচ্ছে সর্বসাম্প্রতিক আক্রমণের ঘটনা। ওই বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়। এর আগে রাজধানীতে বাস ভর্তি সৈন্যদের লক্ষ্য করে দুটি ভিন্ন বোমা বিস্ফোরণে অন্তত সাতজন মারা যায়। তালিবান এই তিনটি আক্রমণেরই দায় স্বীকার করেছে। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ফরাসি বার্তা সংস্থাকে বুধবার বলেন যে আফগান সরকার যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে, জঙ্গিরা তারই বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা আক্রমণ আরও বাড়িয়ে তুলবে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসের ওপর বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। কর্তৃপক্ষ বলছে যে পেশাওয়ারের অদূরে আজকের ওই আক্রমণে আরও চারজন আহত হয়। পুলিশ বলছে যে যাত্রীদের আসনের নিচে ওই বোমা পাতা ছিল। আক্রমণের দায় কেউ স্বীকার করেনি। হামলাটি এমন সময় করা হলো যখন পাকিস্তান সেনাবাহিনী উপজাতীয় এলাকাগুলোতে তালিবান ও বিদেশি জঙ্গিদের বিরুদ্ধে কয়েক মাস ধরে আক্রমণ অভিযান চালিয়ে আসছে। পেশাওয়ার পাকিস্তানের আধা স্বায়ত্তশাসিত উপজাতীয় এলাকার সীমান্তে অবস্থিত। পাকিস্তানি তালেবান নিরাপত্তা বাহিনী ও সামরিক জনগণকে লক্ষ্য করে পেশাওয়ারে অনেক বোমা হামলা চালিয়ে আসছে। ইবোলা রোগের সংস্পর্শে আসার সম্ভাবনা অনুমান করে টেক্সাসের স্বাস্থ্যকর্মীরা 80 জনের ওপর বিশেষ নজর রাখছে, যাদের মধ্যে সেই 18 জনও রয়েছে যারা লাইবেরিয়ার সেই লোকটির সংস্পর্শে এসেছিল যার এই রোগ প্রথম ধরা পড়ে যুক্তরাষ্ট্রের ভেতরে। ড্যালাস কাউন্টির স্বাস্থ্য দপ্তরের একজন মুখপাত্রী বলছেন যে যাদের উপর নজর রাখা হচ্ছে তাদের কারোরই এই রোগের লক্ষণ ধরা পড়েনি। ওই বিভাগ ইবোলা রোগীর পরিবারের 4 জন ঘনিষ্ঠ সদস্যকে পৃথক থাকার আদেশ দিয়েছে। ইবোলা রোগীটিকে লাইবেরিয়ার নাগরিক টমাস এরিক ডানকান বলে চিহ্নিত করা হয়েছে। এদিকে লন্ডনে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইবোলা মোকাবিলার জন্য চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই রোগে পশ্চিম আফ্রিকায় 3,300 বেশি মানুষ মারা গেছে। লক্ষ লক্ষ মুসলমান মক্কায় যখন তাদের হজ শুরু করতে যাচ্ছেন তখন ইবোলা আক্রান্ত 3টি দেশ থেকে কয়েক হাজার পশ্চিম আফ্রিকিকে সৌদি আরবে যেতে নিষেধ করা হয়েছে। রিয়াদ সরকার গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনের 7,000 সম্ভাব্য হজযাত্রীর ভিসা আবেদন নাকচ করে দিয়েছে। ওই নিষেধাজ্ঞা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য যারা সম্প্রতি ওই সব দেশ ভ্রমণ করেছেন। ওই 3টি দেশে মুসলমানদের সংখ্যা হচ্ছে 1,32,00,000। বোকো হারামের প্রধান বলে দাবিদার আবু বাকার শেকাওকে নাইজেরীয় সামরিক বাহিনী হত্যা করেছে এই সংবাদটি নাকচ করে দিয়ে তাকে নতুন ভিডিওতে দেখা গেছে। ফরাসি বার্তা সংস্থা AFP সংগৃহীত এবং আজকেই প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ওই লোকটি বলছে, আমি জীবিত আছি, আমি তখনই মারা যাব যখন আল্লাহ আমার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেবেন। যোদ্ধার পোশাকে শ্রুমণ্ডিত এই লোকটির হাতে একটি মেশিন গান রয়েছে এবং তার কথাবার্তা বলার কায়দাটা বোকো হারামের আগের ক্লিপগুলোতে যে লোকটিকে দেখা গিয়েছিল তারই মতো। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
এই ছিল আমাদের আজকের ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আজকের অধিবেশন চলাকালে যান্ত্রিক গোলযোগের কারণে আমরা আন্তরিক দুঃখিত। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সেস্ক। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.